নমস্কার। জীবনবাণীর সকল শ্রোতা বন্ধুদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা। অন্যান্য দিনের মতো জীবনবাণীর আলোচনার সম্ভার নিয়ে আমরা উপস্থিত। শুরু করছি তাহলে জীবনবাণী। পবিত্র ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করলেন তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যিনি ত্রাণার্থে আমাদের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তার স্পর্শে মৃত জীবন পেয়েছিল, খঞ্জ হাঁটতে পেরেছিল, অন্ধ দেখতে পেয়েছিল। বন্ধু, আজ আপনি আপনার হৃদয় দুয়ার খুলে তাকে আহ্বান করুন, যেন তাকে পেয়ে নতুন আলোয় উদ্ভাসিত হয়ে এগিয়ে চলতে পারেন। মথি লিখিত সুসমাচারের আলোচনা আপনাকে নতুনভাবে উদ্দীপিত করুক।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি এবং আপনার পরিবারস্থ সকলেই ভালো আছেন। আপনি যেখানেই থাকুন আপনার জন্য আমরা প্রার্থনা করে থাকি, এবং যারা আমাদের সঙ্গে পত্রালাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আজও আমাদের সঙ্গে পত্রালাপ করেননি, তবে নিশ্চয়ই করে পত্রালাপ করুন। আমাদের ঠিকানা এই অনুষ্ঠান শেষেই জানতে পারবেন। আমি আপনাদের কাছে মথি লিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। আজকের 12 অধ্যায় 9 পদ থেকে দেখব। পরে তিনি তথাহিতে চলিয়া গিয়া তাহাদের সমাজ গৃহে প্রবেশ করিলেন। প্রভু যীশুর আমরা দেখি যে সূক্ষ্ম বিচার ফরিসি সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রতি ঘৃণা ও তিক্ততাকে আরও অধিক রূপে উৎপাদন করতে লাগল। আমরা এই পদে একটা কথা দেখতে পাই, তা হল তাহাদের সমাজগৃহে, অর্থাৎ সেই সমাজগৃহের অবস্থা হয়ে পড়েছিল ঈশ্বর পরিত্যক্ত। প্রকৃত বলিদান আমাদের দেহ আত্মা প্রাণ ঈশ্বরের কাছে প্রিয় যীশুতে সমর্পিত হওয়া। ঈশ্বরের অনুগ্রহ সেই ক্ষেত্রে উপস্থিত থাকে, তিনি সেই স্থানে বিরাজ করেন। তৎকালীন সমাজগৃহ অবস্থা সেরূপ ছিল না, বাহ্যিক রীতিনীতি ধর্মকর্ম দিয়েই ভরা ছিল, যেমন আজও আমরা দেখতে পাই। মতিলিখিত সুসমাচারের 12:10-11 পদে দেখি, এখানে শুষ্ক হস্তবিশিষ্ট এক ব্যক্তিকে সুস্থতার জন্য প্রভু যীশুর কাছে আনা হল। ফরিসিদের তাকে ফাঁদে ফেলার জন্য এক ইচ্ছাকৃত ঘটনা কি? ফরিসিরা প্রভুর দুটো বিশেষ বিষয় সম্পর্কে স্থির নিশ্চিত ছিল, সেই কথা বোঝা যায়। প্রথমত, তারা মেনে নিয়েছিল যে প্রভুর আরোগ্য সাধন ক্ষমতা রয়েছে, কারণ আমরা দেখছি তার অলৌকিক কার্য করার ক্ষমতা সম্পর্কে প্রশ্ন তোলেনি তারা। আপনি তার অলৌকিক কার্য বিষয়ে প্রশ্ন রাখবার পূর্বে 2000 বছরের পুরানো ইতিহাস অনুসন্ধান করে দেখবেন। কিন্তু ফরিসিরা সহজেই প্রভুর এই আরোগ্য সাধন কার্যেতে স্বীকার করেছিল এবং এই জন্য সেই রোগীটিকে তাঁর সামনে উপস্থিত করেছিল। দ্বিতীয়ত, তারা স্বীকার করেছিল যে প্রভু যীশুর পথে কোনো অসহায় ব্যক্তিকে দাঁড় করালে বিশ্রাম বা সত্ত্বেও প্রভু যীশু তার প্রতি দয়া পরবশ হয়ে সুস্থ করবেন। কি অদ্ভুত এই নিশ্চয়তা! তাদের ফাঁদে ফেলার বিষয়টা ছিল বিশ্রামবারে প্রভুর আরোগ্য সাধনের বিধি সম্পর্কিত, কিন্তু প্রকৃতরূপে প্রভু যীশু তাঁর শত্রুদেরকেই ফাঁদে ফেলেছিলেন। একথা তারা মানত যে বিশ্রামবারে গর্ত হতে একটা মেষকে উদ্ধার করা যায়, কারণ মসির বিধি ব্যবস্থা তাদের এই বিষয়টা অনুমোদন করে। অথচ প্রভুর কৃত কর্মের উপকারিতাকে তারা উপলব্ধি করতে পারত না যে তিনি বিশ্রামবারেও মানুষকে সুস্থ করছেন। কি নির্বুদ্ধিতা, কি শক্তগ্রীবতা, তাই নয় কি? বারোপদে দেখি, সমগ্র বিষয়টার এটা হলো একটা জটিল সমস্যা। বিশ্রামবারে কি কল্যাণকর কাজ করা প্রভুর উচিত ছিল? উত্তরে প্রভু যীশু কি বলছেন শুনুন 13 পদে মতিলিখিত সুসমাচারের 12 অধ্যায়। প্রভু যীশু বিশ্রামবারে লোকটাকে সুস্থ করেছিলেন, তাহলে কি বলবো? প্রভু যীশু কি ব্যবস্থা ভঙ্গ করেছিলেন? আপনি কি বলেন? আমার মতে প্রভু তা ভঙ্গ করেননি। দিনটি ঈশ্বরের গৌরবার্থে ব্যবহৃত হওয়ার দিন, কোনো জাগতিক বা মাংসিক কার্য করার দিন বিশ্রামবার নয়। এই সমস্ত ব্যাপারগুলো তৎকালীন ধর্মীয় নেতারা ও প্রভু যীশুর মধ্যবর্তী সংঘাতকে জোরদার করে তুলেছিল। পরিণামে প্রভু যীশুকে ধ্বংস করাই তাদের সিদ্ধান্ত গ্রহণ দৃঢ় করে তুলেছিল। 14 পদে দেখি, বিশেষ করে 12 অধ্যায়, পরে ফরিসিরা বাহিরে গিয়া তাঁহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল, কি প্রকারে তাহাকে বিনষ্ট করিতে পারে। এতক্ষণ এক বাহ্যিক বন্ধুত্বার আবরণে ফরিসিরা প্রভু যীশুর অনুসরণ ও তাঁর সঙ্গে কথোপকথন করেছিল। প্রকৃতপক্ষে তারা চেয়েছিল প্রভুর সহগামী হতে, তাঁর সম্মান গৌরব মর্যাদাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে, তাঁকে ধুলোয় মিশিয়ে দিতেই তাদের আগ্রহ ছিল। কিন্তু প্রভু তা হতে দিলেন না, তিনি তাদের সহগামী হতে চাইলেন না, তাদেরকে পদে অস্বীকারী করেছিলেন, তাদের হাতে হাত মিলিয়ে আক্ষরিক রাজপদ অধিকার করতে চাইলেন না, ফলে তারা হয়ে দাঁড়ালো প্রভু শত্রু। বন্ধুত্বের আবরণ খসে পড়েছিল ওই ফরিসিদের। ক্রুশ পর্যন্ত তাদের এই পরিকল্পনাকে তারা বয়ে নিয়ে চলল। তারা পারত এই স্থানগুলোতেই প্রভুর পূর্ণ বিরোধী হয়ে তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে, কিন্তু তারা ভীত হয়ে পড়েছিল জনতাকে লক্ষ্য করে। শত্রুরা জানে না, প্রভু যীশু নিজে হতেই নিজেকে সমর্পণ না করা পর্যন্ত তাদের কোনো অধিকারই ছিল না ঈশ্বরের পুত্র প্রভু যীশুকে আক্রমণ করার। তিনি তো জগৎপত্তনের পূর্ব হতেই এই পরিকল্পনাবশতই মানুষ রূপ ধারণ করে জগতে এসেছেন, শত্রুর সঙ্গে মোকাবিলা করে নিজের রক্ত সেচন করে পাপ ও নরক হতে মানুষকে মুক্ত করার উদ্দেশ্যে দিয়াবল শয়তানকে ধ্বংস করার পরিকল্পনাসহ এই পৃথিবীর মাটিতে ধরা দিয়েছিলেন। কিন্তু তিনি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু, পবিত্রতম, ক্ষয় তাকে বিনষ্ট করতে পারল না, তিনি অক্ষয় অমর, কবর তাকে ধরে রাখতে পারেনি, পারল না শয়তান তাকে ধ্বংস করতে। 12:15 পাই, আমাদের প্রভু যীশু সেই দিন নয়, কিন্তু শুধু সেই স্থলেই নয়, এমন বহু রোগীদেরকে তিনি সুস্থ করেছেন, বহু অদ্ভুত অলৌকিক কার্য তিনি করেছিলেন, আজও করে চলেছেন, তার ভক্তগণই সেই সাক্ষ্য প্রদান করতে পারেন। কি পেয়েছে তারা এই নিঃস্ব ব্যক্তির মধ্যে, যার মস্তকটুকু রাখার স্থান ছিল না, ক্রুশারোপিত এক চূর্ণ বিচূর্ণ ক্ষতবিক্ষত মাংসের আকারে? তার ক্ষত হতে প্রবাহিত রক্তস্রোতের মধ্যে তারা কি পেয়েছে? কতজনই তার জন্য শহীদ হয়ে মৃত্যুকে আনন্দের সঙ্গে বরণ করে নিয়েছেন! তারা এ সমস্তই পেরেছে, কারণ তারা উপলব্ধি করেছে সেই মহামূল্যবান স্বীকারোক্তি আমার প্রিয়তম, দশ সহস্রের মধ্যে অগ্রগণ্য। হ্যাঁ, তিনি সর্বতোভাবে মনোহর। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আজও জগতে অনেকে তাকে স্বীকার করেছে ত্রাণকর্তা হিসাবে, অনেকে করেও না। কেউ বা অন্তরে স্বীকার করে, কিন্তু মুখে স্বীকার করতে, লোক সামনে স্বীকার করতে লজ্জিত হয় বা ইতস্তত করে বা ভীত হয়। আজও তিনি বিতর্কিত হয়ে রয়েছেন। শত্রু আজও তার পশ্চাতে বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ধ্যান ধারণা, ভ্রান্ত দৃষ্টিভঙ্গি, নতুন নতুন আধুনিক ভাব তাকে নিন্দাজনক করে তুলছে মানুষের দৃষ্টিতে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনিও তাকে হয় গ্রহণ করতে পারেন, নয়তো অস্বীকারও করতে পারেন, কিন্তু তিনি আপনার জন্য রক্তচোষণ করেছেন, এ মিথ্যা নয়। তিনি আপনার ত্রাণকর্তা স্বরূপে আপনার হৃদয়ে স্থান পান, অথবা জেনে রাখুন বিচারক হিসেবে স্থান পাবেন। কোনো ক্রমেই তাঁর হাতে হতে, অর্থাৎ প্রভু যীশু হতে আপনার মুক্তি নেই। প্রভু যীশু জনতার মধ্যে আরোগ্য সাধন করে চললেন। ১৬ পদে পাই প্রভু যীশু আশ্চর্য ক্রিয়াকারী, অথচ তিনি ন্যায় বিচারকারী। তিনি মানুষের মাঝেই সকল অলৌকিক কার্য, আরোগ্য সাধনের কার্য সাধন করলেও দৃঢ়রূপে আদেশ দিয়েছিলেন যেন তারা, অর্থাৎ ওই মঙ্গলপ্রাপ্তগণ, সেই সকল প্রকাশ না করে। অর্থাৎ তিনি মসীহ খ্রিস্ট, তিনি ত্রাণকর্তা, প্রভু যীশু এই ত্রাণকর্তা রূপেই প্রকাশিত হতে দাবি জানিয়েছেন। অলৌকিক ক্রিয়াকারী হিসাবে নন, প্রত্যাখ্যাত তিনি হচ্ছিলেন, কিন্তু তখনও তিনি তার কার্য কালভেরিতে ক্রুশ পর্যন্ত বিশ্বস্ততা সহ করে চলেছিলেন। জগতে ত্রাণকর্তা রূপে প্রকাশিত হওয়ার জন্য জনগণের মধ্যে প্রভু যীশুর এই কল্যাণকর আশ্চর্য কাজগুলি প্রভু যীশুর উপরে চাপ সৃষ্টি করেছিল। তাদের প্রভুর প্রতি এই পক্ষ সমর্থন তার প্রশংসা, কীর্তন, ধর্মী নেতাদেরকে তৎপর হতে উদ্বুদ্ধ করে তুলেছিল। ১২ অধ্যায় ১৭ থেকে ২০ পদে পাই ঈশ্বর মনোনীত, ঈশ্বর প্রিয় প্রভু যীশু পবিত্রতম, গোলযোগকারী নন, শান্তির ঈশ্বর, ন্যায় বিচারক, এবং তিনি মঙ্গলময়। তিনি থ্যাতলা নল ভাঙবেন না এবং সদুম সলতে নির্মাণ করবেন না। এই কথা বাইবেলের পুরাতন নিয়মে উক্ত হয়েছিল প্রভুর সম্পর্কে, কিন্তু মানুষ যদি তাকে ক্রমাগত প্রত্যাখ্যান করেই চলে, তবে সদুম সলতে বিচারের অগ্নিতে একসময় পরিণত হয়ে যাবে। ঈশ্বর তাকে নির্বাপিত করবেন না, তার কারণ মানুষের স্বাধীন ইচ্ছা রয়েছে। তিনি ধৈর্য ধারণ করেন, কোনোদিন ওই মানুষটি ফিরে আসবে তাঁর চরণে, অনুতপ্ত হবে, তার পাপবশত ক্ষমা প্রার্থনা করবে এবং মুক্তিপ্রাপ্ত হবে। কিন্তু যে সেই মুক্তিকে গ্রহণ করবে না, ঈশ্বরদত্ত সময়কে অপচয় করে, অপব্যবহার করে, তার জন্য রয়েছে প্রতীক্ষারত সেই বিচারের অগ্নি। ১২ অধ্যায় ২১ পদে আমরা দেখতে পাই লেখা আছে, এখানে আপনি লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে ২৩ পৃষ্ঠায় আমরা দেখতে পাই এবং লেখা আছে, আর তাহার নামে পরজাতিগণ প্রত্যাশা রাখিবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, স্বজাতি ইসরায়েল সন্তানদের দ্বারা প্রত্যাখ্যাত প্রভু যীশু পরজাতিগণের কাছে রেখেছেন এক মহান প্রত্যাশা। মনীষী ভাওবাদীগণ স্বদেশে স্বজাতির কাছে সম্মানপ্রাপ্ত হন না, এই হল নিয়ম, কিন্তু সমগ্র জগতে তিনি আজ প্রকাশিত, প্রচারিত। পরজাতিগণ ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশুর নামে পরিত্রাণ প্রাপ্তির প্রত্যাশা রেখেছে। তাকে জীবনে লাভ করে কত মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয়ে জীবনে শান্তি পেয়েছে, পেয়েছে নিশ্চয়তা, অনন্ত জীবনের দৃঢ় নিশ্চয়তা, তারা আনন্দে প্রভুর আলিঙ্গনে ধরা দিয়েছে। প্রেরিতদের কার্যজীবনে পাই প্রভু যীশু পরজাতিগণের মধ্যে তাঁর সেবা কার্য করার জন্য সাধু পৌলকে নিযুক্ত করেছিলেন। আসুন আমরা পত্রই লক্ষ্য করি। প্রেরিতদের কার্যজীবন তার ২৬ অধ্যায় ১৬ থেকে ১৮ পদে লেখা আছে, আমি যেন তোমাকে সেবক ও সাক্ষী নিযুক্ত করি, এই অভিপ্রায় তোমাকে দর্শন দিলাম। আমি যাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি সেই প্রজালোকদের ও পরজাতীয় লোকদের হইতে তোমাকে উদ্ধার করিব, যেন তুমি তাহাদের চক্ষু খুলিয়া দাও। ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসে যেন আমাতে বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। মথি তার ১২ অধ্যায় ২২-২৩ পদে আমরা দেখি এই আমাদের মসীহ, যে সম্পর্কে পুরাতন নিয়মে বহু প্রমাণ ভবিষ্যৎবাণীরূপে ছিল এবং সংগঠিত হয়ে চলেছে। ই এক অদ্ভুত রকমের আশ্চর্য ক্রিয়া সাধন। এখানে দেখতে পাই রোগীটি গোগা, অন্ধ ও বোধগ্রস্ত, মৃতকে জীবনদান ও এক মহা অলৌকিক ক্রিয়া, তিনি তাও সম্পাদন করেছেন। মানুষ তাকে দাউদ সন্তান হিসেবে আশ্চর্য জ্ঞান করেছিল, কিন্তু ফরিসিদের এই প্রসঙ্গে অভিমত কি ২৪ পদে দেখুন লেখা কি আছে, কিন্তু ফরিসিরা তা শুনিয়া কহিল, এ ব্যক্তি আর কিছুতে নয়, কেবল ভূতগণের অধিপতি বেলসবুলের দ্বারাই ভূত ছাড়ায়। এই উক্তিকে যেন অমার্জনীয় অপরাধ হিসাবেই গণ্য করা যায়। পবিত্রতম ঈশ্বর সম্পর্কে কি অদ্ভুত ভুল ধারণা! কোন অধিপতি কি তার আপন রাজ্য বিষয়ক এই দুর্বলতাকে স্বীকার করতে পারে? ঈশ্বর বিমুখতা মানুষকে এইভাবেই মূর্খ করে তোলে। ২৫ থেকে ২৭ পদে পাই, তাদের অর্থাৎ ফরিসিদের শক্তগ্রীবতা তাদের এমনই মূর্খতা প্রতিপাদন করে যে স্পষ্টতই তারা এ বিষয়ে প্রকাশ করে, তাদের নিজেদের লোকেরা ভূতদের অধিপতি বেলজেবুলের শক্তিতে ভূত ছাড়ায়। ২৮ পদে দেখি, অন্তর্যামী প্রভু যীশু তাদের মনের কথা বুঝেই তাদের সম্পর্কে এই কথা প্রকাশ করে দিয়েছিলেন। তাদের নির্বোধ কথাবার্তায় তিনি বুঝিয়ে দিয়েছিলেন, শয়তান কখনো শয়তানকে ছাড়াতে পারে না, সে নিজের বিপক্ষে নিজে ভিন্ন হতে পারে না। কিন্তু যেহেতু ঈশ্বরের আত্মা দ্বারাই ভূত ছাড়ানো যায় বা ভূত ছাড়াতে হলে শয়তানকে দূর করতে হলে ঐশ্বরিক শক্তির প্রয়োজন হয়, সেই হেতু এ বিষয়ে সুনিশ্চিত যে পবিত্র ঈশ্বর প্রভু যীশুর সম্মুখে উপস্থিত থাকায় শয়তান বা ভূত দুর্ভিত হয়েছে, ঈশ্বরের রাজ্য তাদের কাছে এসে পড়েছে। তার নিকট ও তার উপস্থিতি শয়তানকে দূর করতে সমর্থ। ১২ অধ্যায় ২৯ থেকে ৩২ পদে লক্ষ্য করুন, না এমন কোন পাপই নেই যা প্রভু যীশু ক্ষমা করেন না, কেননা তিনি সমস্ত পাপ প্রযুক্তই জীবনদান করেছেন। আমরা দেখি যে পবিত্র আত্মা জগতে এলেন যেন মানুষের হৃদয়ে খ্রিস্টের প্রদত্ত বা খ্রিস্ট সাধিত পরিত্রাণ বাস্তবায়িত হয়। মানুষ তা উপলব্ধি করে খ্রিস্টেতে জীবনযাপনে সহায়তা লাভ করুক, খ্রিস্টের সঙ্গে তার পরিত্রাণপ্রাপ্ত মানুষের যোগসূত্র স্থাপিত হয় এই পবিত্র আত্মারই মাধ্যমে। খ্রিস্টের আত্মা মানুষের হৃদয় বাস করেন, ওই হৃদয় আলোকিত করেন, জাগরিত রাখেন, খ্রিস্টের সাক্ষ্যকে তার অন্তরে প্রকাশিত রাখেন। এখন পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলায় যদি আপনি তার প্রতিরোধ করেন, তাকে অমান্য করেন, তবে জেনে রাখুন সেখানে কিন্তু কোনো ক্ষমা নেই। এর কারণ কি? কারণ আপনি পবিত্র আত্মার মাধ্যমে আপনার মধ্যে খ্রিস্টের প্রদত্ত পরিত্রাণকে তার নিশ্চয়তাকে অস্বীকার করছেন বা তুচ্ছ করছেন, প্রত্যাখ্যান করছেন, তখন আর কোনো ক্ষমা আপনার জন্য প্রদর্শিত হবে না। এই পবিত্র আত্মার কার্য আপনার নূতনীকরণের উদ্দেশ্যে, আপনার পুনর্জাগরণের জন্য। আর প্রভু যীশু ক্ষমা নিয়ে এসেছেন, তিনি প্রেম ও ক্ষমার প্রতিমূর্তি। অতএব সেই ক্ষমাকে, প্রভু যীশুর কৃত পরিত্রাণকে অস্বীকার করার অর্থ পবিত্র আত্মা দ্বারা আনিত আপনার হৃদয় পরিত্রাণ কার্যে প্রিয় যীশুকে অস্বীকার করা। চিকিৎসক রোগের উপযুক্ত সঠিক চিকিৎসার ব্যবস্থা করা সত্ত্বেও কোন রোগী যদি ওই চিকিৎসককে অগ্রাহ্য করে এবং মারা যায়, তা রোগের জন্য মৃত্যু বলা যায় না, বলা হয় চিকিৎসককে অস্বীকার করার জন্যই মৃত্যু। যথাযথ প্রতিকার ব্যবস্থা সে গ্রহণ করায় মারা গেল। যেমন পাপ রোগের পরিণাম বিনাশ, মৃত্যু হতে মুক্তি প্রদানার্থে প্রভু যীশুর সাধিত পরিত্রাণ সম্পর্কে পবিত্র আত্মার আবেদনকে অগ্রাহ্য করা অমার্জনীয় অপরাধ। এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া খুবই প্রয়োজন। আর তাই বলা হয়েছে, যে কেউ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোনো কথা কয় সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কয় সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয়, পরকালেও নয়। ৩৩ পদে দেখি, এখানে দেখতে পাই ঈশ্বর পবিত্র, তাঁর মনোনীত দাস, তাঁর সন্তান, তাঁর একই প্রকৃতি ধারণ করবে, এই তো নিয়ম। এই জগতে সেরূপ উত্তম বৃক্ষ উত্তম ফলই প্রদান করবে। সন্তানকে দেখে তার পিতামাতাকে ধারণা করা যায়, আবার পিতামাতাকে দেখে তাদের সন্তানকে ধারণা করা যায়। বেলজেবুলের বা শয়তানের অনুগামীগণ শয়তানের স্বভাব প্রকৃতি ধারণ করবে, এই হওয়া উচিত। ৩৪ পদে দেখি প্রভু যীশু বলছেন, হে সর্পের বংশেরা, এই নামে যোহন বাপ্তাইজকও তাদের অভিভূত করেছেন, অর্থাৎ তারা মন্দেরই ফল, তাই মন্দ বলে ও মন্দ কর্ম করে। এই মন্দ কথা ও মন্দ কর্ম দ্বারা বোঝা যায় তাদের পিতা কে, তারা কার সন্তান, কারই বা বংশ। এই জগৎ সংসারেও মানুষকে এই কথা স্মরণে রেখে জীবন অতিবাহিত করা উচিত। এমন কর্ম করা বা এমন কথা উচ্চারণ করা উচিত নয় যার দ্বারা বংশের নিন্দা হয়। সন্তানদেরও যেমন পিতামাতার সুনামকে বজায় রাখা উচিত, তেমনি পিতামাতাকেও সন্তানদের সুনাম সম্মান বজায় রেখে চলা উচিত। অনুরূপভাবে প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর উচিত তার আরাধ্য, তাঁর সৃষ্টিকর্তা, তাঁর জীবন রক্ষা ও পরিচালনাকারী ঈশ্বরের সম্মান গৌরব রক্ষা করে চলা, যেন সে উত্তম গাছের উত্তম ফল হিসাবে গণিত হয়, যেন তার মাধ্যমে তার স্বর্গস্থ পিতার গৌরব হয়। ১২ অধ্যায় ৩৫ পদে লেখা আছে, ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। কোনো একজনের একটা বিশেষ উক্তি আমি এই প্রসঙ্গে এখানে তুলে ধরছি। মানুষের হৃদয় কূপের মধ্যে যা রয়েছে তা তার মুখের বালতিতে বার হয়ে আসে। প্রভু যীশুর এই যে ধর্মীয় নেতাদের সম্পর্কে এক মন্দভাবে অনিষ্টকর প্রকাশ্য নিন্দা, তার দ্বারা বোঝা যায় যে তিনি তাদের অস্বীকার ও প্রত্যাখ্যানই করতেন। তারা কি তাদের অমার্জনীয় অপরাধের ক্ষমা প্রার্থনা করেছিল? শত্রুপক্ষের সঙ্গে এই যে সংঘাত তা চরমে পৌঁছাচ্ছিল এবং সেই ক্ষতের আর নিরাময় হয়ে ওঠেনি। ৩৬ পদে আমরা পাই, আর আমি তোমাদেরকে বলিতেছি মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। এই মনুষ্যদের এই অনর্থক কথা বলতে বোঝা যায় যে সকল কথার মাধ্যমে ঈশ্বরের পবিত্র নামকে অপবিত্র করা হয়, তার নিন্দা করা হয়। মানুষ একাকী এই সকল কথা চিন্তা করুক অথবা যতই অল্পজনের মধ্যে বা যতই গোপনে বলুক, ঈশ্বর তার বিচারের দিনে সমস্ত প্রকাশ্যে তুলে ধরবেন, কিছুই আর গোপন থাকবে না। সেদিন তাকে ক্রোধে ধীর ও দয়াতে মহান, স্নেহশীল ও কৃপাবান হিসাবে তারা দেখতে পাবে না। তাদের কাছে সেদিন ঈশ্বর ভয়ঙ্কর রূপে প্রকাশিত হবেন, তাঁর সহনশীলতার বেড়া সেদিন ভেঙে যাবে। ৩৭ পদে পাই, লেখা আছে এখানে, কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার হৃদয়ের চিন্তাধারা কি, তার পরিচয়ও আপনার কথার মাধ্যমে প্রকাশ পায়। আমাদের কথা, বাক্য, কার্য, চিন্তা সমস্ত দিক দিয়ে শুদ্ধ হতে হবে। এখন আসি তৎকালীন অধ্যাপক ও ফরিসিদের চিহ্ন দাবি করার বিষয়, ১২ অধ্যায় ৩৮ পদে। এই সমস্ত অধ্যাপক ফরিসিগণ আর একটা নতুন ফাঁদে প্রভুকে ফেলতে চাইল। তারা প্রভুকে ফাঁদে ফেলার প্রচেষ্টাতে চালালেও প্রভুকে কিন্তু নিরুত্তর করতে পারত না। প্রত্যেকবারই তারা নিজেরাই নিরুত্তর হয়ে পড়ত, তার কারণ তাদের জবাব দেওয়ার কিছু থাকত না। তারা ধূর্ততার সঙ্গে এবারও প্রভুকে বিপাকে ফেলতে চাইল এবং কোনো চিহ্ন দেখবার ইচ্ছা প্রকাশ করল। অথচ এই চিহ্নে প্রভুতে বিশ্বাস করার জন্য যে তারা চিহ্ন অন্বেষণ করত এমন নয়, তারা শুধু প্রভুকে জালে বা ফাঁদে ফেলতে চাইত। কিন্তু সেক্ষেত্রে প্রভুর উত্তর লক্ষ্য করুন, তিনি তাদের ওই কৌশলে হেরে যেতেন না। ৩৯ পদে তিনি বললেন, প্রভু যীশু জোনাভাববাদীর চিহ্ন তাদের দিতে চাইলেন। কি সেই জোনাভাববাদীর চিহ্ন? ৪০ পদে দেখি, নিরবিচ্ছিন্ন ব্যতিক্রমহীন কোনো ঘটনার চিহ্ন নয়। প্রভু যীশু পুরাতন নিয়ম হতে দুটো ঘটনার চিহ্ন তাদের সামনে দিয়েছিলেন। প্রথমটা হল ভবিষ্যৎ বক্তা জোনা স্পষ্টতই মাছের পেট হতে মৃত্যুর মুখোমুখি অবস্থা হতে উঠে এসেছিলেন। ঈশ্বর জোনাভাববাদীকে অন্ধকার ও মৃত্যু হতে দীপ্তি ও জীবনের মধ্যে বার করে এনেছিলেন। আসন্ন যে প্রভু যীশুখ্রিস্টের সমাধি ও পুনরুত্থান জোনার অভিজ্ঞতা ছিল তারই প্রতিরূপ। ৪১ পদে দেখি যে তৎকালীন নিনবীয় লোকেরা ভবিষ্যৎ বক্তা জোনার সেই অত্যাশ্চর্য উদ্ধারের পর তাঁর প্রচার এবং তাঁকে লাভ করেছিল। সেই বিশাল তিমি মাছের পেটের মধ্যতে উদ্ধার প্রাপ্তির পর তারা জোনাভাববাদীকে তাদের মধ্যে পেয়েছিল। আর আমরা দেখি যে তারা তার দ্বারা মনোপরিবর্তনও করেছিল। কিন্তু সেই ভবিষ্যৎ বক্তা জোনা হতেও কত মহান ঈশ্বর প্রভু যীশু উপস্থিত থাকলেও জাতি হিসাবে ইসরায়েল খুবই মন্দ অবস্থায় পতিত। কেন? সেই ইসরায়েল জাতি মসীহকে অর্থাৎ খ্রিস্টকে প্রাপ্ত হল বা গ্রহণ করল না, মনে পরিবর্তন অনুতাপ কিছুই তারা করল না। এ ব্যতিরেকেও দ্বিতীয় আর একটা ঘটনাকে চিহ্নস্বরূপে তিনি তুলে ধরলেন সেই অধ্যাপক ও পরিষদের সামনে, তা হল সলোমন সম্বন্ধীয়। ৪২ পদে দেখি, ১২ অধ্যায় মতিলিখিত সুষমাচারে, যে প্রভু যীশু যেমন ভাববাদী জোনা হতে মহান, তেমনি সলোমন অপেক্ষাও মহান। দক্ষিণ দেশ শিবা হতে সেই দেশের রানী সলোমনের জ্ঞানের কথা ও খ্যাতি শুনে পৃথিবীর প্রান্ত হতে রাজা সলোমনের দরবারে এসে উপস্থিত হয়েছিলেন। তিনিও পরিবর্তিত হয়েছিলেন, কারণ লেখা আছে তিনিও বিচারের দিনে এই লোকদেরকে দোষী সাব্যস্ত করবেন। অথচ সেই রাজা সলোমন হতে কত মহান, প্রভু যীশু সেই স্থানে উপস্থিত থাকা সত্ত্বেও তারা মনোপরিবর্তন করল না। প্রভু যীশু স্বর্গ হতে এই পৃথিবীতে এসেছিলেন, তবু তার মাহাত্ম্য তারা স্বীকার করল কোথায়? ৪৩ পদে দেখি, এক সুগভীর ও আতঙ্কজনক দৃষ্টান্ত প্রভু যীশু উপস্থিত করলেন। কোন মানুষের মধ্যে যদি অশুচি বা মন্দ আত্মা থাকে এবং সেই মন্দ আত্মা যদি সেই ব্যক্তিকে পরিত্যাগ করে, তবে ওই ব্যক্তি মন্দ আত্মা মুক্ত হয় আর সে মনে করে সে এখন সম্পূর্ণ শুচি সুস্থ। কিন্তু সেই সময় কি ঘটে লক্ষ্য করুন, প্রভু কি বলেন? ৪৪ পদে লেখা আছে, মন্দ আত্মা মুক্ত সেই ব্যক্তি তখন হয়ে যায় শূন্য, মার্জিত ও শোভিত। এই যে সংস্কার, এটি কিছুই ভালো বোধ হয় না। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি অনেক কিছু মন্দ স্বভাব পরিত্যাগ করতে পারেন, কিন্তু সেই সূত্রে আপনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হতে পারেন না। পৃথিবীর সর্বত্র প্রত্যেকটি মানুষ যদি এখনই সমস্ত মন্দতা পরিত্যাগ করে পরমুহূর্তেই বা পরবর্তী দিনে কোনো একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীতে প্রস্তুত হয়ে যাবে না, কারণ পাপ পরিত্যাগ কখনো খ্রিস্ট বিশ্বাসী করে না, সংস্কারই আমাদের প্রয়োজনীয় বিষয় নয়। 45 পদে তাই প্রভু যীশু বলছেন, এই একই পরিস্থিতি আজকের দিনে মানুষের মধ্যেও পরিলক্ষিত হয়। শক্তগ্রীব মানুষ হল মণ্ডলীর অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিরা, কেন তারা মনে করে তারা সঠিক শুদ্ধ খাঁটি, আত্মসংস্কার স্বরূপ তাদের মধ্যে রয়েছে শূন্যতা, মার্জিত শোভিত রূপ, তারা হল একটা শূন্য ঘরের সমান, আর সমস্ত মন্দ আত্মা সেই স্থানটা অধিকার করে। শয়তান দিয়াবল তার মালিক বা কর্তা, অর্থাৎ তাদের প্রভু, অথচ ওই সমস্ত অপরিত্রাণপ্রাপ্ত মানুষগুলো তাদের মালিককে বা তাদের সেই শূন্যস্থান বা শূন্য হৃদয়ের অধিকর্তাকে চিনতে পারে না। শুধুমাত্র সংস্কার বলতে গেলে সেক্ষেত্রে পরিণামে মৃত্যু ও ধ্বংসই বুঝায়। নতুন জন্ম বা পুনর্জন্মই হল জীবন ও স্বাধীনতা। শুধুমাত্র সংস্কারের মধ্যে জীবন ও স্বাধীনতা থাকে না। এই অধ্যায়টির শেষ ভাগে পাই আতঙ্কজনক কিছু কথা, আর এখানেই সেই বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হই যে মা ও সন্তান এবং এমনকি রক্তের সম্পর্ক হতে মহান এক সম্পর্ক রয়েছে, যা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা ঈশ্বরের সঙ্গে স্থাপিত হয়। যতক্ষণ না সেই সংস্কার সাধিত শূন্য মার্জিত শোভিত স্থানটি, অর্থাৎ অশুচি আত্মা হতে মুক্ত স্থানটি ঈশ্বরের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাস দ্বারা সম্পর্কযুক্ত হয়ে নতুন জন্মপ্রাপ্ত হয়, ততক্ষণ তা সম্পূর্ণ শয়তান হতে মুক্ত নয়। পূর্ববর্তী শয়তান অশুচি আত্মা পুনর্বার দুষ্ট অপর সাত আত্মা সহ ওই শূন্য হৃদয়কে অধিকার করে, যদি সেই হৃদয় ঈশ্বরেতে নতুন জন্মপ্রাপ্ত না হয়। শুধু সংস্কারপ্রাপ্ত হৃদয়ের কি শোচনীয় পরিণাম লক্ষ্য করুন। 46-49 পদে দেখি প্রভু এই কথাই বলছেন, খ্রিস্ট বিশ্বাসীর মধ্যবর্তী সম্বন্ধই হল আজকের দিনে এক দৃঢ় ও বলিষ্ঠ সম্বন্ধ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি ঈশ্বরের সন্তান হন আর যদি আপনার অপরিত্রাণপ্রাপ্ত পারিবারিক সভ্য থেকে থাকে, তাহলে জেনে রাখুন আপনার জন্মদাত্রী মা হতেও আপনি প্রভু যীশু খ্রিস্টের আরও অনেক নিকটবর্তী। আপনার পরিবারের অন্যান্য অপরিত্রাণপ্রাপ্ত আত্মীয় পরিজন হতেও বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে আপনি আরও নিকট আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এই হল নতুন জন্মের অধিকারী বা নতুন জন্মপ্রাপ্ত মানুষের বা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসীর পারিবারিক সম্বন্ধ। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন, যেন এই পার্থিব আত্মীয়তা থেকেও আত্মিক আত্মীয়তাতে আমরা বদ্ধ হতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।